সানডে সিস্টেন্স ক্লাসিক্সে আজ শুনবেন সৈয়দ মুস্তাফা সিরাজের নিঝুম রাতের আতঙ্ক। গল্পটি সানডে সাসপেন্সে প্রথম প্রচারিত হয় অগস্ট 2014 সালে। গল্প পাঠে দীপ, জগন্নাথ বসু। শুরু হচ্ছে নিঝুম রাতের আতঙ্ক।
স্টেশনে ট্রেন থেকে নেমে এক গাল হেসে গজপতি আঙুল তুলে বললেন,
ওই যে জঙ্গল মতো জায়গা দেখতে পাচ্ছ না, ওখানে সূর্য ডুবতে চলেছে, শিগগির পৌঁছতে হবে।
ভবভূতি ট্রেনটা চলে না যাওয়া অবধি কোনো কথা বললেন না, গম্ভীর মুখে দাঁড়িয়ে রইলেন। ঠোঁটের কোনায় সেই অবিশ্বাসের বাঁকা হাসিটা এখনো রেখে দিয়েছেন অবশ্য। ট্রেনটা দূরের বাঁকে গাছপালার আড়ালে মিশে গেল। তখন বললেন,
একটুখানি চা পেলে ভালো হতো।
চা? চারপাশে তাকিয়ে দেখো না, এখানে চায়ের দোকান দূরের কথা, আমরা বাদে জনমনীষিয়া দেখতে পাচ্ছ?
ভবভূতি দেখলেন, তাই বটে, প্ল্যাটফর্ম খা খা, শুধু এই স্টেশন ঘর, একটা টিনের গুমটি ঘরের মতো, তাছাড়া আর কোনো ঘর বাড়ি নেই। গাছপালা ঝোপ জঙ্গল নিঝুম হয়ে ঘিরে আছে স্টেশনটাকে। কেমন যেন থমথমে অস্বস্তিকর হাবভাব। তারপর হঠাৎ চোখে পড়ল, ঝোপের আড়ালে দুজন লোক হনহন করে চলে যাচ্ছে।
ওই তো দুজন লোক।
হ্যাঁ, এই স্টেশনেরই লোক, স্টেশন মাস্টার আর পয়েন্টসম্যান। কিন্তু ওরা পালাচ্ছে।
পালাচ্ছে মানে?
স্টেশনে থাকতে চায় না, রেলের কোয়ার্টার পর্যন্ত এখানে তৈরি করা সম্ভব হয়নি, করেছে খানিকটা দূরে। ওরা এখন পালিয়ে সেই কোয়ার্টারে গিয়ে ঢুকবে, পরের ট্রেন আসার হলে তবে স্টেশনে আসবে, ফের পালাবে।
তাহলে এই স্টেশন ঘরটা তৈরি হলো কিভাবে শুনি?
আরে, সে অনেক হাঙ্গামা করে হয়েছিল, সাহেব ইঞ্জিনিয়াররা এসে বানিয়েছিল, ওরা খুব ডান পিটে ছিল বলে তাই পেরেছে। আর ট্রেনটা কেমন ঝটপট একটু দাঁড়িয়ে তক্ষুনি ল্যাচ তুলে কেটে পড়লো, দেখলে না তুমি? টাওয়ার করলে দেখতে পেতে ড্রাইভার, ফায়ারম্যান, গার্ড সাহেব, এমনকি যাত্রীরা পর্যন্ত এই স্টেশনে এসে না চোখটা বুঝে থাকে, ওই সিগনাল পেরুলে তবে চোখ খোলে।
আমরা কিন্তু চোখ বুঝে নেই।
আরে বাবা, আমাদের ক্ষতি হওয়ার কারণ নেই বলেই না চোখটা খুলে রেখেছি। তুমি নিশ্চিন্তে থেকো, আমাদের গায়ে আঁচড় লাগা দূরে থাক, আমাদের উঁকি ঝুঁকি মেরে ওরা দেখতে পর্যন্ত সাহস পাবে না। কারণটা কি জানো? এত বড় প্রজেক্টের চার্জে আছে আমার ভাগ্নে ভূতনাথ। ভূতনাথকে দেখলে ওরা কি ভয় যে পায় না, কি বলবো তোমাকে।
প্রজেক্ট অর্থাৎ বাংলায় যাকে বলে প্রকল্প। এই প্রকল্পের কথা শুনে ভবভূতি কলকাতার গজপতি ড্রয়িং রুমে যতটা জোরে হেসেছিলেন, এখানে পৌঁছে ততটা পারলেন না, খুক খুক শব্দ হল মাত্র। গজপতির পিছনে পিছনে রেল লাইন বরাবর এগোতে থাকলেন। সূর্য গাছপালার আড়ালে অস্ত যাচ্ছে। আশ্বিন মাস, ঘন সবুজ চেকনাই দেওয়া, সেই সব গাছপালার গায়ে নীলচে কুয়াশা জমতে শুরু করেছে। পাকপাখালি তুমুল হল্লা করছে। ভবভূতি টের পেলেন কেমন যেন অস্বস্তি তাকে পেয়ে বসছে ক্রমশ। হলেও হতে পারে কিংবা থাকলেও থাকতে পারে গোছের ভাবনা মগজে সুরসুর করে বেড়াচ্ছে। বার বার এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছেন। এই প্রকল্পের কথাটা উঠেছিল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কথায়। গতকাল সন্ধ্যায় জোর বৃষ্টি নেমেছিল, রাস্তায় এক হাঁটু জল জমে গিয়েছিল, তার সঙ্গে লোডশেডিং। গজপতি ড্রয়িং রুমে মোমবাতির আলোয় বাঘ নিয়ে কথা হচ্ছিল। ভবভূতি যৌবনের দুর্দান্ত শিকারী ছিলেন, তাই ওর সব কথায় বাঘ আসবেই। ওর আফসোস, বাঘ মেরে বড্ড ভুল করেছেন এতকাল, এখন বাঘ বংশ দেশ থেকে লোপ পেতে বসেছে। তাই সুন্দরবনের বাঘ প্রকল্প করে সরকার একটা কাজের মতো কাজ করেছেন, বেচারীরা শান্তিতে ওখানে খেয়ে পড়ে বাঁচুক আর বংশবৃদ্ধি করুক। সেই কথা জেদ টেনে গজপতি বলেছিলেন,
আর ভূতবংশের কথাটা ভাবো ভায়া, আজকাল আর তত ভূত কেউ দেখতে পায়? আরে বাপু, ভূতেরাও তো লোপ পেতে বসেছে, আমাদের ছেলেবেলায় দেখিছি।
ভূত? তুমি ভূতে বিশ্বাস করো?
হাল বাত করি। আরে সেই কথাই তো বলতে যাচ্ছি।
শুনবো না, সব গুল, ভূত নেই।
কি নেই? আলবাত আছে। চলো চলো এক্ষুনি চলো, আছে কিনা তোমায় টের পাইয়ে দিচ্ছি।
কোথায় যাও শুনি? কোনো পোড়ো বাড়িতে নয় তো, শ্মশানে। এই তো আমি ওসব জায়গা চষে ফেলেছি একসময়, ভূতের টিকিটিও দেখিনি।
আরে ঠিক জায়গায় গেলে তো দেখবে। তাছাড়া বললুম তো, আজকাল আর তত ভূত নেই। আগে যেমন ধরো ওই পাড়াগায় যখন তখন বাঘ দেখা যেত, এখন যায়? যায় না। আর তুমি তো বললে বাঘ বংশ লোপ পাচ্ছে বলে সুন্দরবনে বাঘ প্রকল্প করা হয়েছে।
হয়েছে, প্রকল্প না বলে বলো বাঘেদের অভয়ারণ্য।
ঠিক তাই বলতে যাচ্ছিলুম তোমায়, শুনবে না খালি গোঁ ধরবে। রামচন্দ্রপুর নামে স্টেশন আছে, শুনেছ কখনো? শোনোনি?
না শুনিনি, তা হয়েছে কি?
রামচন্দ্রপুরে ঠিক তোমার সুন্দরবনের বাঘদের অভয়ারণ্যের মতো ভূতদেরও বংশ রক্ষার জন্য অভয়ারণ্য করা হয়েছে, তুমি জানো? জানো তার প্রজেক্ট অফিসার কে?
জানি না, কারণ এমন প্রজেক্টের কথা কোশ্মিন কালেও শুনিনি।
তুমি যা জানো না বা শোনোনি তা নিয়ে তুমি তর্ক করতে এসো না। রামচন্দ্রপুর ভূত প্রকল্পের চার্জে যে অফিসার আছে তার নাম ভূতনাথ, আমার আপন ভাগ্নে। সে রীতিমতো মেক্সিকোতে ট্রেনিং নিয়ে এসছে ভূতের ব্যাপারে।
বলো কি?
হ্যাঁ, মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে ভূততত্ত্বে ডক্টরেট ডিগ্রি দেয় আমাদের ভূত। সেই ডিগ্রি পেয়ে এখন ভারতের নাম করা ঘোস্ট এক্সপার্ট, অর্থাৎ ভূত বিশেষজ্ঞ হয়েছে। গত বছর যখন রামচন্দ্রপুর ঘোস্ট প্রজেক্ট থুড়ি ভূতেদের অভয়ারণ্য চালু হল, তখন তার উদ্বোধন কে করেছিলেন তুমি জানো? ভূত বিষয়ক দপ্তরের মন্ত্রী মিসেস এস সি হার মটমটিয়া।
এমন সরকারি দপ্তরের নাম তো শুনিনি, আর এস সি হার মটমটিয়া শুনিনি।
এই তো কিছু খবর রাখো না, আর রাখবে তাই বা কি করে? সারা জীবন তো বন বাদেড়ে বাঘের ল্যাচ ফলো করি কাঠালে। শুনে রাখো, এমন দপ্তর একটা আছে, তবে গোপনীয় দপ্তর, কেউ জানে না। আমার ভাগ্নের খাতিরে আমি জানতে পেরেছি।
তাহলে ওই মন্ত্রী মহোদয়ার পুরো নাম বুঝি মিসেস শাকচুন্নি হার মটমটিয়া।
ঠিক আছে, কালি আমার সঙ্গে বেরিয়ে পড়ো, রামচন্দ্রপুর ভূতারণ্যে গিয়ে স্বচক্ষে সব দেখতে পাবে। এও বুঝবে স্টেশনের নাম রামচন্দ্রপুর রাখার কারণটা কি।
কি কারণ শুনি?
ওটা ভূতারণ্যের বর্ডার, রাম শব্দে ভূতেরা জব্দ, বুঝলে না? পাছে অভয়ারণ্য বা ভূত প্রকল্পের দু একটা পাজি ভূত এলাকা ছাড়িয়ে বাইরে গাঁ গ্রামে গিয়ে হানা দেয়, তাই এই ব্যবস্থা। তোমার সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের দু একটা বাকি এমনটি করে না মাঝে মাঝে?
রেললাইনের ধারে ধারে কিছুটা এগিয়ে ডান দিকে সরু একফালি রাস্তায় নামলেন গজপতি। সামনে একটা ছোট্ট নদী দেখা যাচ্ছিল, তার উপর কাঠের পোল আছে। সেই পোলে পৌঁছবার পর বললেন,
এবার আমরা ভূতেদের অভয়ারণ্যের এলাকায় ঢুকছি। ওই দেখো কাঠের ফলকে লেখা আছে রামচন্দ্রপুর ভূত প্রকল্প, দেখতে পাচ্ছ?
ভবভূতি থ বনে গেল, মুখে বাঁকা হাসিটা মিলিয়ে গেল। কাঠের ফলকটার সামনে দাঁড়িয়ে চশমা খুলে চোখ দুটো মুছে নিলেন, তারপর চশমার কাঁচ ভালোভাবে মুছে হেঁট হলেন। কিন্তু না, বড় বড় হরফে সত্যি লেখা আছে রামচন্দ্রপুর ভূত প্রকল্প, 13টি প্রজাতির ভূতেদের অভয়ারণ্য। তার পাশে আর একটা বড় ফলকের নোটিশ, সাবধান, কেহ উহাদের উত্তক্ত করিবেন না, ঘাড় মটকাইয়া দিলে সরকার দায়ী হইবেন না, তবে কেহ কেহ আদর করিয়া উহাদের কিছু খাওয়াইতে চাহেন, তাহাতে আপত্তি নাই। কিন্তু নিচের এই তালিকার খাদ্যগুলি ছাড়া আর কোনো প্রকার খাদ্য খাওয়াইবেন না, জরিমানা করা হইবে। ভবভূতি একটু ঝুঁকে খাদ্য তালিকায় ঝটপট চোখ বুলিয়ে নিলেন। দুধ, রসগোল্লা, হাড়গোড়, শুকনো গোবর, খাঁটি সর্ষের তেল, পাকা কলা, টিকটিকি ডিম ও ল্যাজ, নানা রকম মাছ, শিঙি বাদে এবং আরশোলার ঠ্যাং। গজপতি ওর পিঠে হাত রেখে চাপা স্বরে বললেন,
দেরি হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে গেল, আমার ভাগ্নের অফিসে গিয়ে ওসব জেনে নেবে, এসো এসো।
ভবভূতি গুম হয়ে গেছে, মুখে রাবাক কিনে। তার উপর গজপতির এরকম চাপা গলায় কথা বলা শুনে তার গা ছমছম করছে। এবার দুধারে ঘন ঝোপ জঙ্গল, মধ্যিখানে এক ফালি পিচের পথ, কিছুটা চলার পর বড় বড় গাছের জঙ্গল দেখা গেল, তার মধ্যে একটা আলো দেখা যাচ্ছিল।
ওই যে শ্রীমানের অফিস, মানে আমার ভাগ্নের।
ভবভূতি এখন মোটামুটি অনেকটা বিশ্বাস করে ফেলেছেন, খুঁতখুঁতে গলায় বললেন,
ওদের জন্য কিছু খাবার আনা উচিত ছিল।
চুপ, খাবারের নাম করো না, এক্ষুনি পিছু নিয়ে নেবে। সেবারে আমি কি বিপদেই না পড়েছিলাম এসে।
পিছু নিয়েছিল নাকি?
ওই অফিস অব্দি পিছনে খালি বলে, এনেছিস, নিয়ে যা, নিয়ে যা বলছি, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা।
বলো কি? আচ্ছা, ওরা নাকি স্বরে কথা বলে কেন বলো তো?
নাক নেই যে, কঙ্কালের মুন্ড দেখো নি, আছে নাক? আছে,
ঠিক বলেছ, নাকের জায়গায় গর্ত আছে বটে।
এই সময় আলো অনেকটা কমেছে, ভবভূতি অস্বস্তিতে হাঁটছেন আর অনবরত এদিক ওদিক চাইছেন। হঠাৎ তার মনে হল সামনে বাঁদিকে একটা গাছের প্রকাণ্ড মরা ও শুকনো ডালে কালো রঙের এবং দেখতে কতকটা হনুমানের মতো কি যেন বসে আছে। তারপর সেই অদ্ভুত প্রাণীটা বারকতক আপন খেয়ালে উল্লুকের মতো শুকনো ডালটা ধরে চরকি ঘোরা হয়ে ঘুরল।
ওটা কি?
গজপতি দেখেই চাপা স্বরে বললেন,
বল রাম 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 রাম
রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম।
সাবধানে পা টিপে টিপে জায়গাটা পেরিয়ে গিয়ে গজপতি জানালেন, এই প্রজাতির নাম গেছো, এরা গাছে থাকে, এদের বড্ড বদভ্যেস, টুপটাপ করে ঢিল ছোঁড়ে, মাথা ন্যাড়া দেখলে তো আর রক্ষে নেই। রাস্তাটা ডাইনে ঘুরেছে এবার, সামনে গেট দেখা যাচ্ছে, তার ওপাশে বাংলোর মতো একটা বাড়ি। গেটের কাছাকাছি যেতেই ভবভূতি দেখলেন আচমকা কি একটা ঢ্যাঙা লিকলিকে মূর্তি সটান ঝোপ ঠেলে রাস্তায় এল এবং তাদের সামনে একটু তফাতে দাঁড়িয়ে গেল।
গজ, ওটা কি?
গজপতিও দাঁড়িয়ে গেছেন।
এই সেরেছে, কিছু খাবার আনা উচিত ছিল, তাই তো অন্তত একটুখানি শুকনো গোবর।
মুখের কথা মুখেই থাকল গজপতি, সেই মূর্তিটা করে বেজায় হেসে উঠল। ভবভূতি বিড় বিড় করে বলতে থাকলেন,
চম 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 চম।
তারপর টের পেলেন রামের বদলে ট্রাম বলছে, তখন শুধরে নিয়ে রাম নাম শুরু করলেন,
রাম 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 রাম।
আর গজপতি বিকট চিঠিয়ে আর্তনাদে সুরে বলে উঠলেন,
অভূত ভূতরে, অভূত তোর ঘটোৎকচকে সামলে নে, বেরিয়ে পড়েছে।
বাংলো বাড়ি থেকে আলো হাতে বেরিয়ে কে সাড়া দিল,
ওই কোন ব্যাটারে নাম ধরে ডাকছিস, স্পর্ধা তো কম নয় তোদের?
বাবা ভূত, আমি 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 তোর মামা গজপতি।
আলো হাতে হন্তদন্ত হয়ে এগিয়ে এলো একটা লোক, তাকে দেখে রাস্তা আটকে দাঁড়ানো সেই মূর্তিটা এক লাফে ঝোপঝাড় ডিঙিয়ে পালিয়ে গেল। কিছুক্ষণ আচমকা যেন ঘূর্ণিঝড় বয়ে গেল। গজপতি ফিসফিস করে জানালেন,
পাহাড়ি দেশের ভূত, বুঝলে তো, ভয় নেই, এসো। বাবা ভূত, তোকে খবর দিয়ে আসতে পারিনি বাবা, এদিকে ট্রেনটাও তো লেট করেছিল।
গেট খুলে ডক্টর ভূতনাথ বললেন,
ওহো মামা নাকি, আসুন আসুন, কি সৌভাগ্য আমার।
উনি কে?
আমার বন্ধু ভবভূতি পতিতুণ্ড। তোকে এনার কথা বলিছি, মনে নেই হয়তো, ইনি একসময় যাকে বলে একবারে নাম করা শিকারী ছিলেন। ভবভূতি, এ হচ্ছে সেই ডক্টর ভূতনাথ পাত্র।
ডক্টর ভূতনাথ নমস্কার করে বললেন,
আসুন আসুন আসুন, কি সৌভাগ্য আমার।
বাংলো ঘরের মধ্যে একটা হ্যাজাক জ্বলছে, লণ্ঠনটা দম কমিয়ে বারান্দায় রেখে ডক্টর ভূতনাথ ওদের নিয়ে ভেতরে ঢুকলেন। কোনার টেবিলে একটা কালো বেঁটে মোটা সোটা হাঁড়িমুখো লোক খাতায় কি সব লেখালেখি করছিল। একবার মুখ তুলে দেখল, ভবভূতির গা শিরশির করে উঠল লোকটাকে দেখে। মানুষ তো, কেমন যেন ভুতুড়ে চেহারা। পাশের ঘরে দরজা খুলে ডক্টর ভূতনাথ বললেন,
এক মিনিট, মোমবাতিটা জ্বেলে নি।
লোডশেডিং বুঝি?
না, এখানে ইলেকট্রিসিটির বালাই নেই, কেন নেই সে পরে বলব খুন।
ডক্টর ভূতনাথ মোমবাতি জ্বেলে দিলেন।
আসুন মামা, আপনারা বরং ভেতরে এসে বসুন, আমি যাই চায়ের জোগাড় করি।
ঘরটা বেশ বড়, ভবভূতি ও গজপতি আরাম করে বসলেন। ডক্টর ভূতনাথ বাইরে চলে গেলেন। বাইরে তার গলা শোনা গেল, কাকে ডাকাডাকি করছেন। গজপতি বললেন,
ইলেকট্রিসিটি কেন নেই জানো? ভূতদের ওই আলো সহ্য হয় না, লণ্ঠন হ্যাজাক এই অবধি পরজস হয়, ওই ইলেকট্রিসিটি জ্বালায় ভূতবংশ লোক পেতে বসেছে।
ভবভূতি দমে গেছেন এখন, সায় দিয়ে মাথাটা নাড়লেন শুধু, তারপর বারবার জানলার দিকে তাকাতে থাকলেন। বলা যায় না কখন কি বিতিকিচ্ছিরি ভুতুড়ে চেহারা জানলায় উঁকি দিয়ে ওই রকম একটা পিলে চমকানো হাসি হাসবে হয়তো। মনে হচ্ছে রাইফেলটা আনলে ভালো হতো, কিন্তু রাইফেল কি এরা ছুঁড়তে দিত? তার চেয়ে বড় কথা, রাইফেলের গুলি ভূতের গায়ে লাগতো কিনা তাই বা কে জানে, কখনো তো পরীক্ষার সুযোগ পাননি। কিছুক্ষণ পরে চা খেতে খেতে ভবভূতি এই অভয়ারণ্যের ভূত বৃত্তান্ত বেশ মনোযোগ দিয়ে শুনছিলেন। গজপতির ভাগ্নে ডক্টর ভূতনাথ পাত্র অমায়িক মানুষ, রোগা শিরিঙে চেহারা, গায়ের রং কুচকুচে কালো, চুলগুলো ছোট এবং সজারুর কাঁটার মতো খাড়া, গোঁপটাও তাই, এই শরতের ভ্যাপসা গরমেও সুটটাই পরে আছেন। গজপতির চোখ নাচছে অনবরত, যেন বলতে চাইছেন, দেখছো তো আমি কেমন ভাগ্নের মামা, ভাগ্নে পাক্কা সাহেব। ডক্টর ভূতনাথ বলছিলেন,
আপনি তো শিকারী মিস্টার পতিতুণ্ড, আপনি ব্যাপারটা বুঝবেন ভালো। আপনার যেমন বন্য প্রাণী বিশেষ করে বাঘের ব্যাপারে তীব্র কৌতূহল ছিল বললেন, আমারও ছেলেবেলা থেকে ভূতের ব্যাপারে ভীষণ আগ্রহ ছিল। যাই হোক, হঠাৎ একদিন কাগজে দেখলুম মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে ভূততত্ত্বে গবেষণার জন্য সেখানকার সরকার বৃত্তি দিচ্ছেন। অমনি কপাল ঠুকে দরখাস্তটা করে দিলুম, ইন্টারভিউয়ে ডাক পড়ল, পাশ করে গেলুম। তারপর তো দেখতেই পাচ্ছেন, শুনেও থাকবেন কিছুটা।
শুনেছি, কিন্তু এই প্রকল্পে কিভাবে ভূত এনে জড়ো করেছো সেই কথা বলো তো বাবা শুনি।
সে অনেক হাঙ্গামা, কাগজে বিজ্ঞাপনও দিতে হয়েছিল, কেউ কোথাও ভূতের খোঁজ পেলে জানান পুরস্কৃত করা হবে, বিস্তর চিঠিও এসেছিল, কিন্তু বেশিরভাগ জায়গায় গিয়ে দেখি মিথ্যে ভোগাচ্ছে। তবে কিছু জায়গায়, এই যেমন ধরুন কলকাতার পুরনো কয়েকটা বাড়ির ছাদ, চিলেকোঠা, সিঁড়ি হাতড়ে তিন রকম প্রজাতির ভূত পেয়েছিল। এরা সবাই কিন্তু মানুষ ভূত, হ্যাঁ, কেউ আত্মহত্যা করে ভূত হয়েছে, কেউ দুর্ঘটনায় মারা গিয়েছে, কেউ খুন হয়ে মরেছে।
বাবা ভূতনাথ, ভালোভাবে না বোঝালে ভবভূতি বুঝতে পারবে না।
তাহলে শুনুন, ভূত জাতি মূলত তিনটি উপজাতিতে বিভক্ত। এক, মানুষ ভূত, অর্থাৎ যাকে বলা হয় প্রেত। আর প্রকৃত ভূত, যারা মানুষ বা কোনো জন্তুর অশরীরী আত্মা নয়, স্নেহ ভূত।
তৃতীয় উপজাতি হচ্ছে প্রাণীজ ভূত, অর্থাৎ মানুষ বাদে অন্যান্য প্রাণী মরে যে ভূতের জন্ম। যেমন ধরুন গরু মরে যে ভূত হয়েছে তার নাম গোদানো।
সব রকম ভূতই তো এখানে রয়েছে।
তবে সব সময় দেখা পাওয়া মুশকিল। আপনি তো সুন্দরবন অভয়ারণ্য গেছেন মশাই, কবার বাঘ দেখতে পেয়েছেন বলুন তো?
তা ঠিক, তবে ওরা একটা টাওয়ার বানিয়ে রেখেছে জঙ্গলের মধ্যে, সেইখানে গিয়ে।
এখানেও বানিয়েছি আমরা, নিয়ে যাব আপনাদের। তবে সাবধান, কথা বলবেন না কিন্তু, চুপচাপ বসে থাকতে হবে।
আমি শিকারি, ও কি নতুন কথা আমার কাছে?
হ্যাঁ তাও বটে। তা যাকগে, এবার শুনুন গ্রামাঞ্চলে কিভাবে ভূত খুঁজে এনেছি। গ্রামে খবরের কাগজ কজন পড়ে তাই ঢেড়া পিটিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল। তার ফলে অসংখ্য জায়গা থেকে নানা রকম ভূতের খোঁজ পাওয়া গেল। যেমন ধরুন বীরভূমের একটা দিঘির এক কোনায় শাঁকচুন্নির খোঁজ পেলুম, তখনই বেরিয়ে পড়লুম।
কিন্তু ওদের ধরে আনলে কিভাবে?
খুবই সোজা, শুধু জানতে হয় কোন প্রজাতির ভূতের কি খাদ্য, ব্যাস। বীরভূমের সেই শাঁকচুন্নির আড্ডায় এক রাত্রি গিয়ে বসে রইলাম। ওর প্রধান খাদ্য মাছ। মাছ দেখে তখনই ওর নোলায় জল ঝরতে লাগলো। ঘোমটার ফাঁকে বলল, একটা মাছ দে না ভাই, একটা মাছ দে না ভাই। আমি অমনি উঠে খেলতে শুরু করলুম। সারা পথ ও পিছনে চাইতে চাইতে আসে, আর আমি বলি, আর একটু গিয়ে দেবো, একটু চলে আয়। ব্যাস এই করে এখানে নিয়ে এলুম। এখানে পুকুর বানিয়ে অঢেল মাছ ছেড়েছি। শাঁকচুন্নিরা ছড়িয়ে ছিটিয়ে যা খাবার খাচ্ছে, আর বাকিটা আমরা কলকাতায় চালান দিচ্ছি।
আরে সেই সব মাছই তো কলকাতার বাজারে বিক্রি হচ্ছে, স্বাদেই তো বোঝা যায়। শাঁকচুন্নিরা শুঁকে ফেলে দেয় তাই ওরকম, বুঝলে তো?
আচ্ছা বাবা ভূতনাথ, দুধ রসগোল্লা পাকা কলা এসব সুখাদ্য কোন ভূত খায়?
ভূত নয়, ভূতিনী বলুন। এরা প্রেত উপজাতির অন্তর্গত, অর্থাৎ কোন পেটুক মেয়ে মরে ভূত হয়েছে।
যেই কথাটা বলা অমনি জানলার বাইরে থেকে খ্যানখ্যানে গলায় কে যেন বলে উঠল, ভবভূতি আঁতকে উঠে দেখলেন, নির্ঘাত ভূতনী বটে, চুলের যা ছিঁড়ি, তার পরনের শাড়ি, কত রকম গয়নাও পরা, জানলায় দাঁড়িয়ে চোখ কটমটিয়ে তাকিয়ে আছে। ডক্টর ভূতনাথ ধমক দিয়ে বললেন,
পেচর মা, এখন যাও তো এখান থেকে, দেখছো না আমরা কথা বলছি? কিছু না বলার থাকলে পরে এসো, না হয় দরখাস্ত করো।
ভূতনী জিভ বের করে কেন কে জানে ভবভূতির দিকেই ভেঞ্চি কেটে সরে গেল।
পেচর মা সেবার আমাকে বাগবাজারে রসগোল্লা আনতে বলেছিল, ভুলে গেছে নিজে।
পেচর মা মানে?
আরে ওর ছেলে পেঁচো, সেও তো ভূত, তার মানে প্রেত, প্রেনে চাপা পড়ে মারা গেছে।
আচ্ছা বাবা ভূতনাথ, এত যে ভূত রেখেছো অভয়ারণ্যে, তুমি কিংবা তোমার কর্মচারীরা কেউ কখনো বিপদে পড়নি তো?
না, তা পড়িনি। বুঝতে পারছেন না, বেছে বেছে কর্মচারী রাখা হয়েছে, রীতিমতো ট্রেনিং দেওয়া হয়েছে, ভূত নিয়ে কাজ করা তো আর সহজ নয়।
এই সময় ভবভূতির মনে হল তার পাঞ্জাবির পকেটে কি যেন ঢুকেছে, ঘুরেই আঁতকে উঠলেন। চেয়ারের পেছনে ঘাপটি মেরে বসে একটা বছর নয় দশের ছেলে, কিন্তু সত্যি কি ছেলে, তার পকেটে একটা কালো কুচকুচে লিকলিকে হাত ঢুকিয়ে হাত রাখছে। ভবভূতি কাঁপতে কাঁপতে বললেন,
কে কে?
এই পেছো কি হচ্ছে?
চকলেট খুঁজছি ভূতু মামা।
হাত বের কর বলছি, বের করে নে হাত। ছি ছি ছি, ওই নোংরা হাত তুই কোন আক্কেলে পকেটে ঢোকালি, মুখে চাইলেই তো পারতিস।
পেঁচো হি হি করে হেসে হাত বের করে নিল। তারপর চেয়ারের পেছন থেকে উঠে দাঁড়িয়ে ভবভূতির গলায় দু হাত আঁকড়ে আবদারের গলায় বলল,
একটা চকলেট দাও না দাদু, দাদু দাদু।
সেই সঙ্গে বেজায় রকম কাতুকুতুও দিতে থাকে।
প্রচন্ড
ঠান্ডা হাত, ভবভূতির দম আটকে যাচ্ছে, ভয়ে কাঁপতে কাঁপতে গো গো করতে করতে শেষ পর্যন্ত ভূতের মতোই করে হেসে উঠলে।
ঘু
ঘুম থেকে উঠে ভবভূতি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর উঠে বসলেন। দেখলেন নিজের ঘরেই শুয়ে আছেন, ঘরে সকালের রোদ ঢুকছে। তার নাতি রুনু বলছে,
ও দাদু দাদু দাদু, এখনো ঘুমাচ্ছ তুমি? আমি যে কখন উঠেছি।
ভবভূতি আগে ভালোভাবে দেখে নিলেন রুনু না পেঁচো, তারপর শুধু বললেন,
দাদু একটা চকলেট দাও না, দাদু চকলেট দাও না।
ভবভূতি চমকে উঠলেন, এও যে চকলেট চায়। কিন্তু না, মনের ভুল, স্বপ্নই দেখছিলেন বটে। কাল সন্ধ্যায় গজপতির সঙ্গে ভূত নিয়ে বেজায় তর্ক হয়েছিল, মনে পড়ছে।
শুনছিলেন নিঝুম রাতের আতঙ্ক, রচনা সৈয়দ মুস্তাফা সিরাজ।
সৈয়দ মুস্তাফা সিরাজ, জন্ম 14 অক্টোবর 1930, বাংলা সাহিত্যে বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে ইনি জনপ্রিয়। কর্নেল রহস্য কাহিনী লিখতে শুরু করেন বড়দের জন্য, তারপর আনন্দমেলার সম্পাদক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে লেখেন কিশোরদের জন্য কর্নেল কাহিনী। এছাড়া শুকতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায় লিখেছেন ছোটদের অনেক গল্প। বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, বেতারের জন্য অনেক নাটকও লিখেছেন একসময়। 4 সেপ্টেম্বর 2012 তাঁর মৃত্যু হয়। আজকের গল্পটি আমরা নিয়েছি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত নিঝুম রাতের আতঙ্ক এই বইটি থেকে।
গল্প পাঠে ভবভূতি, পেঁচোর ভূমিকায় দীপ, গজপতি জগন্নাথ বসু, ডক্টর ভূতনাথ পুষ্পল, পেঁচোর মা রিয়া, রুনু অভিষেক, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, বিশেষ সহযোগিতায় বর্ণালী, পর্ব পরিচালনায় অভিষেক, লেখক পরিচিতি মীর, প্রচার অলংকরণ অধিরাজ চক্রবর্তী, সমগ্র পরিকল্পনা পরিচালনায় ইন্দ্রাণী।